അല്ലാഹു അക്ബറുല്ലാഹു അക്ബർ അല്ലാഹു അക്ബറുല്ലാഹു അക്ബർ അശ്ഹദു അശ്ഹദു അല്ലാ ഇലാഹ ഇല്ലല്ലാ അശ്ഹദു അന്ന മുഹമ്മദ റസൂലുല്ലാഹ് അശ്ഹദു അന്ന മുഹമ്മദ ഹയ്യ അലസ്സലാ ഹയ്യ അലസ്സലാ ഹയ്യ അലൽ ഫലാഹ് ഹയ്യ അലൽ ഫലാഹ് അല്ലാഹു അക്ബറുല്ലാഹു അക്ബർ ലാ ഇലാഹ
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল হযরত হাল্লাদ বিন
জুরকি
তা রাফে জুরকি
আনসারি থে
তিনি আনসারি ছিলেন সৌভাগ্যবান লোকের অন্তর্ভুক্ত ছিলেন যারা বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান সন্ততিও দিয়েছিলেন একটি হাদিসে এসেছে মাজ বিন রাফা তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন আমি আমার ভাই হযরত হাল্লাদ বিন রাফের সাথে মহানবী সাল্লামের সাহচর্যে খুবই দুর্বল এক উটে বসে বদরের উদ্দেশ্যে বের হই আমরা বরীদ নামক স্থানে পৌঁছে রহা নামক জায়গার পিছনে ছিল এটি আমাদের উট বসে যায় আমরা দোয়া করি হে আল্লাহ আমরা তোমার কাছে মানত করছি যদি তুমি আমাদেরকে এই উটে মদিনায় ফিরে যাওয়ার তৌফিক দাও তাহলে এই উট আমরা এই উটের কোরবানি দেব আমরা এই অবস্থায় ছিলাম মহানবী সাল্লাম আমাদের পাশ দিয়ে যান যাওয়ার পথে তিনি আমাদের জিজ্ঞেস করেন তোমাদের উভয়ের কি হয়েছে আমরা পুরো ঘটনা তার সামনে বিবৃত করলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যাত্রা বিরতি দিয়ে একটু দাঁড়ান এরপর তিনি উযু করেন অজুর বেঁচে যাওয়া পানিতে তিনি তার পবিত্র লালা মিশ্রিত করেন তার নির্দেশে উটের মুখ খুলে দিই আমরা তিনি উটের মুখে কিছুটা পানি দেন কিছুটা পানি ঢেলে দেন এরপর কিছুটা তার মাথায় কিছুটা ঘাড়ে কিছুটা কাঁধে এরপর কিছুটা এর কুজে কিছুটা এর পিঠে এবং এর লেজে এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেন যে হে আল্লাহ রাফে এবং খাল্লাদকে এতে বসিয়ে নিয়ে যাও তিনি বলেন মহানবী ইসলামের পর যাত্রা করেন আমরাও যাত্রার জন্য দণ্ডায়মান হই আর যাত্রা করি এক পর্যায়ে আমরা মহানবী সাল্লাল্লাহু ইসলামকে মনসফ নামক স্থানে মহানবী ইসলামের সাথে মিলিত হই আমাদের উট কাফেলায় সর্বাগ্রে ছিল আমাদের দেখে মহানবী সাল্লাম মুচকে হাসেন তিনি সাল্লামের দোয়ায় উটের দুর্বলতা পুরোপুরি দূর হয়ে যায় আমরা যাত্রা অব্যাহত রাখি এবং বদর নাম বদরের প্রান্তরে পৌঁছি বদর থেকে ফিরে আসার পথে আমরা যখন মুসল্লা নামক স্থানে পৌঁছে উট পুনরায় বসে যায় তখন আমার ভাই উটকে জবাই করে আর এর মাংস বিতরণ করেন এইভাবে আমরা এটিকে সৎকা করে দিই মানত করেছিলেন যে অমুক স্থানে আসলে আমরা এটিকে জবাই করব আর সে অনুসারে তারা কাজ করেছেন এক সাহাবের উল্লেখ পাওয়া যায় তার নাম হলো হারসা বিন সুরাকা তার মৃত্যু বদর যুদ্ধের সময় দোসরা হিজরিতে হয় তার মাতা রুবাইয়া বিনত নজর
হযরত
আনাস বিন মালিকের ফুফি ছিলেন।
হিজরতের
পূর্বে মায়ের সাথে ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। তার পিতা তখন প্রয়াত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু ইসলাম তাঁর মাঝে এবং হযরত সাহেব বিন উসমান বিন মাজুনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করেছিলেন। মদিনার প্রসিদ্ধ ঐতিহাসিক ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলা হচ্ছে। আবু নাঈম বর্ণনা করেছেন হযরত হারসা বিন সুরাকা তার মায়ের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, এমনকি মহানবী বলেন যে আমি জান্নাতে প্রবেশ করেছি সেখানে হারসাকে দেখেছি। হাব্বান বিন আরেকা বদরের দিন তাকে শহীদ করে, সে তাকে তখন তীর মারে যখন তিনি চোবাচ্চা থেকে পানি পান করছিলেন, তীর তার ঘাড়ে লাগে এবং এর ফলশ্রুতিতে তিনি শাহাদত বরণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাঁটছিলেন, একজন আনসারী যুবক তার সামনে আসেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে হে হারসা, তোমার প্রভাত কি অবস্থায় হয়েছে? তিনি বলেন যে আমি নিশ্চয় আল্লাহর সত্তায় প্রকৃত ঈমান রাখি, এই অবস্থায় আমার প্রভাত হয়েছে। তিনি সাল্লাম আবার বলেন যে চিন্তা করে দেখো কি বলছো, সব কথারই একটা গুরুত্ব থাকে। সেই যুবক বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আসলাম, এই পৃথিবীর প্রতি আমার হৃদয়ে বিতশ্রদ্ধ, আমি রাতে জাগি, দিন সারাদিন পিপাসার্থ থাকি, অর্থাৎ ইবাদত করি এবং রোজা রাখি। এক কথায় আমি আমার লালন পালনকারী মহাসম্মানিত প্রভুর আর্শ বাহ্যিক চোখে দেখছি, যেন আমি জান্নাতবাসীদের দেখছি যে তারা পরস্পরের সাথে মিলিত হচ্ছে, আর যেন আমি দোজখবাসীদের দেখছি তারা তাতে হই হই হুল্লোড় বা হইচই করছে বা চিৎকার করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি সেই অবস্থায় প্রতিষ্ঠিত থাকো, তুমি এমন এক বান্দা যার হৃদয় আল্লাহ তাআলা ঈমানকে আলোকিত করেছেন। এরপর তিনি বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য শাহাদত লাভের দোয়া করুন। রাসূল করিম সাল্লাম তাঁর জন্য দোয়া করেন। বদরের যুদ্ধের দিন যখন অশ্বারোহীদের ডাকা হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বের হন। তিনি সর্বপ্রথম অশ্বারোহী ছিলেন যিনি শাহাদত বরণ করেন। বর্ণনা করা হয় বা বলা হয় ইনি প্রথম আনসারী ছিলেন যিনি বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। হযরত হারসার শাহাদতের সংবাদ যখন তাঁর মায়ের কর্ণগোচর হয়, তার মা হযরত রুবাইয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসেন এবং নিবেদন করেন, আপনি তো জানেন আমি হারসাকে কত ভালোবাসি, অনেক সেবা করতেন তিনি মায়ের, যদি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হন তিনি তাহলে আমি ধৈর্য ধারণ করব, আর যদি এমনটি না হয় তাহলে আল্লাহ ভালো জানেন আমি কি করে বসবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে উম্মে হারসা, জান্নাত তো একটি নয় বরং বেশ কিছু জান্নাত রয়েছে, আর হারসা সবচেয়ে উন্নত জান্নাত ফেরদৌসে আলায় রয়েছে। তখন তিনি নিবেদন করেন হে আল্লাহ রাসূল, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আরেকটি রওয়ায়েত অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারসা ফেরদৌসে আলায় রয়েছেন, তার মা মুচকি হেসে ফিরে যান এবং বলছিলেন যে হে আরসা, তোমার কতই না সৌভাগ্য। বদরের যুদ্ধের সময় আল্লাহ তাআলা কাফের সর্দারদের ধ্বংস করে অবিশ্বাসীদের বা কাফেরদের লাঞ্ছিত করেছেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদেরকে সম্মানিত করেছেন, আর আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যোগদানকারীদের সম্পর্কে বলেছেন যে তোমরা যাচ্ছে তাই করো, তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যোগদানকারীদের বলেন যে তোমরা যা ইচ্ছা করো জান্নাত আবশ্যক হয়ে গেছে। এর অর্থ এই নয় যে পাপ করলেও জান্নাত আবশ্যক, বরং এর অর্থ হলো এমন কোনো কাজ তাদের হাতে সাধিতই হবে না যা আল্লাহর শিক্ষা পরিপন্থী। স্বয়ং আল্লাহ তাআলা তাদের কর্মের পথ নির্দেশনা দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আরসা বিন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, যিনি বদরের যুদ্ধের দিন শাহাদত বরণ করেছেন, মহানবী তার সম্পর্কে বলেছেন তিনি জান্নাতুল ফেরদাউসে অবস্থান করছেন। আরেকজন সাহাবী হলেন হযরত আব্বাদ বিন বিশর, একাদশতম হিজরিতে ইয়ামামার যুদ্ধে তিনি ইন্তেকাল করেন। হযরত আব্বাদ বিন বিশরের ডাক নাম ছিল আবু বিশর এবং আবু রবি। বনি আশালের সাথে তার সম্পর্ক, তার শুধু এক কন্যা ছিলেন যিনি ইন্তেকাল করেছেন। মদিনায় তিনি হযরত মুসাব বিন উমাইরের হাতে হযরত সাদ বিন মাজ এবং হযরত উসাইদ বিন হুজাইরের পূর্বে ইসলাম গ্রহণ করেন। মদিনার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার সময় মহানবী তাকে আবু হুজাইফা বিন উকবার ভাই বানিয়েছেন। হযরত আব্বাদ বিন বিশর বদর উহুদ খন্দক এক কথায় সব যুদ্ধে মহানবীর সাথে অংশগ্রহণ করেন। তিনি সেসব সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফকে হত্যা করার জন্য পাঠিয়েছেন। কাব বিন আশরাফের হত্যার ঘটনা হযরত মির্জা বশির আহমদ সাহেব ইতিহাসের পাতা থেকে নিয়ে সিরাত খাতামান নবীনে সংকলিত করেছেন। ঘটনা হলো বদরের যুদ্ধ, যেভাবে মদিনার ইহুদিদের হৃদয় লালিত শত্রুতাকে প্রকাশ করেছে তা স্পষ্ট। মদিনার ইহুদিদের ধারণা ছিল বদরের যুদ্ধে অবিশ্বাসীরা বা কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, কিন্তু যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে প্রকাশ পায়, মুসলমানরা জয়যুক্ত হয়। এই কারণে ইহুদিদের শত্রুতাও স্পষ্টভাবে সামনে আসে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন, পরিতাপের বিষয় হলো বনু কায়নুকার দেশান্তর ও অন্যান্য ইহুদিদের সুদরে যাওয়ার বিষয়ে অনুপ্রাণিত করতে পারেনি। তারা তাদের দুষ্কৃতি এবং নৈরাজ্যে ক্রমশ সীমা ছাড়িয়ে যেতে থাকে। কাব বিন আশরাফের হত্যার ঘটনাও এই ধারাবাহিকতারই এক অবিচ্ছেদ্য অংশ। কাব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইহুদি হলেও ইহুদি বংশোদ্ভূত ছিল না, বরং আরব ছিল। তার পিতা আশরাফ বনু নাভানের এক ধূর্ত এবং চালাক ব্যক্তি ছিল, যে মদিনায় এসে বনু নজরের সাথে সম্পর্ক গড়ে তোলে, তাদের মিত্র সাজে, আর অবশেষে এতটা ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি অর্জন করে যে বনু নজরের সবচেয়ে বড় রয়েছে আবু রাফে বিন আবুল হাকিক তার মেয়েকে তার কাছে বিয়ে দেয়। সেই মেয়ের গর্ভে কাবের জন্ম হয়, যে বড় হয়ে পিতার চেয়েও বড় মর্যাদা অর্জন করে, এমনকি অবশেষে সে এমন পদমর্যাদা অর্জন করে যে পুরো আরবের ইহুদি তাকে নিজেদের সর্দার মনে করা আরম্ভ করে। কাব একজন সুদর্শন এবং সম্মানিত মানুষ হওয়া ছাড়াও খুব দক্ষ একজন কবি এবং খুবই সম্পদশালী ব্যক্তি ছিল। সবসময় জাতির আলেম এবং প্রভাবশালী লোকদেরকে আর্থিক দান দক্ষিণার মাধ্যমে নিজের অধীনস্থ রাখত, কিন্তু চারিত্রিক এবং নৈতিক দিক থেকে খুবই নোংরা চরিত্রের অধিকারী মানুষ ছিল। গোপন ষড়যন্ত্র এবং শত্রুতার কৌশলে সে ছিল, যার পরনায় দক্ষ ফিতনা নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রে চরম দক্ষতা রাখত। মহানবী ইসলাম হিজরতের পর যখন মদিনায় আসেন, কাব বিন আশরাফ অন্যান্য ইহুদিদের সাথে সেই চুক্তির অংশীদার হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা এবং সবার প্রতিরক্ষা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছিল। বাহ্যত সে চুক্তি করেছে, কিন্তু অভ্যন্তরীণভাবে তার হৃদয়ে হিংসা এবং বিদ্বেষের অগ্নি দাউদাউ করে জ্বলতে থাকে। সে গোপন ষড়যন্ত্র ও অপ্রকাশিত চক্রান্তের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু ইসলামের বিরোধিতা আরম্ভ করে। লেখা রয়েছে, কাব প্রত্যেক বছর ইহুদি আলেম এবং জ্ঞানীদেরকে প্রভূত দান খায়রাত করত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর এরা যখন বার্ষিক ভাতা সংগ্রহের জন্য কাবের কাছে আসে, তারা কোথায় কোথায় সে কোথায় কোথায় তাদের কাছে মহানবীর কথা উল্লেখ করা আরম্ভ করে এবং তার সম্পর্কে তাদের কাছে ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে মতামত জানতে চায়। তারা বলে, বাজ্যত তাকে সেই নবী মনে হয় যার আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কাবে উত্তরে খুবই খেপে যায়, তাদেরকে গভীর ভৎসনা করে আর বের করে দেয়, আর যেই দান খয়রাত তাদের করত তা করেনি। ইহুদি আলেমদের আয় রোজগার যখন বন্ধ হয়ে যায়, কিছু কাল পর পুনরায় তারা কাবের কাছে ফিরে আসে আর বলে যে লক্ষণাবলী বুঝতে আমাদের ভুল হয়েছে, আমরা আবার ভেবেছি, চিন্তা করেছি। সত্যিকার অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী নন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উত্তরে কাবের উদ্দেশ্য চরিতার্থ হয়। সে আনন্দিত হয়ে তাদের বার্ষিক দান খয়রাত করে। বাজ্যত এটি এক ধর্মীয় বিরোধিতা ছিল, অপছন্দনীয় পরিস্থিতিতে সে অবলম্বন করেছে, কিন্তু এটি আপত্তিকর হতে পারে না। মানুষ ধর্মীয় বিরোধিতা করেই থাকে, এটি এমন কোনো বিষয় নয়। আর এই ভিত্তিতে কাবকে অভিযুক্ত করা যেতে পারত না, তার হত্যার ঘটনা বর্ণিত হচ্ছে। এটি এমন কোনো বিষয় নয় যে ভিত্তিতে তাকে হত্যা করা বৈধ হতো। কারণ কি? এরপর কাবের বিরোধিতা আসলে ভয়াবহ, বেশি ভয়াবহ রূপ ধারণ করে। অবশেষে বদরের যুদ্ধের পর সে এমন আচার আচরণ প্রদর্শন করে যা খুবই যা ছিল বিস্ফোরণমুখ এবং চরম নৈরাজ্যকর, যার ফলে মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির উন্মেষ ঘটে। সত্যিকার অর্থে বদরের যুদ্ধের পূর্বে কাব মনে করত মুসলমানদের ইমানি আবেগ ও উদ্দীপনা একটি সাময়িক বিষয়, ধীরে ধীরে এরা সবাই নিজেরাই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে নিজেদের পৈতৃক ধর্মে ফিরে আসবে। কিন্তু বদরের যুদ্ধের সময় মুসলমানরা যখন অপ্রত্যাশিত সাফল্য বা বিজয় লাভ করে আর মক্কার কুরাইশরা নিহত হয়, সে ধরে নিয়েছে যে এই নতুন ধর্ম এইভাবে নিশ্চিহ্ন হবে বলে মনে হচ্ছে না। বদরের যুদ্ধের পর সে ইসলামকে নিশ্চিহ্ন করা আর ধ্বংস করার ক্ষেত্রে নিজের সর্বশক্তি নিয়োজিত করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হয়। তার আন্তরিক হিংসা এবং বিদ্বেষে সর্বপ্রথম বহির প্রকাশ তখন হয় যখন বদরের বিজয়ের সংবাদ মদিনায় পৌঁছে সংবাদ শুনে কাব প্রকাশ্যে এটি বলে বসেছে যে সংবাদ সম্পূর্ণভাবে মিথ্যা মনে হচ্ছে, কিন্তু কারণ এটি হতেই পারে না যে মোহাম্মদ ইসলাম কুরাইশের এত বড় সৈন্যবাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করবে আর মক্কার এত প্রখ্যাত প্রধানরা ধূলিসাৎ হয়ে যাবে। যদি এটি সত্য হয় তাহলে এই জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়, কাব বলে। এই খবর যখন সত্যায়ন হয়, কাব যখন নিশ্চিত হয়ে যায় যে সত্যি বদরের বিজয় মুসলমানদেরকে দৃঢ়তা সেই দৃঢ়তা দান করেছে যা সে ভাবতেও পারত না, তখন সে রাগ এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সফরের প্রস্তুতি নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে সেখানে গিয়ে তার বাক্পটুতা এবং অগ্নিগর্ভা কবিতার জোরে কুরাইশের হৃদয়ের সুপ্ত অগ্নিকে দাউ দাউ করে প্রজ্বলিত করেছে। তাদের হৃদয়ে মুসলমানদের রক্তের জন্য অদম্য পিপাসা সৃষ্টি করেছে, তাদের বক্ষকে প্রতিশোধের অগ্নিতে ভরে দিয়েছে। কাবের খেপানোর কারণে যখন তাদের আবেগ অনুভূতি বিস্ফোরণমুখ ছিল, তখন সে তাদেরকে খানা কাবার প্রাঙ্গনে নিয়ে গিয়ে খানা কাবার পর্দা তাদের হাতে দিয়ে বারবার এই কসম নেয়, যতদিন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠা তাকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন না করবে, তারা শান্তির নিঃশ্বাস নেবে না। এই অঙ্গীকার নেয় সে মক্কাবাসীদের কাছ থেকে। মক্কায় এই বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি করে সে অন্যান্য গোত্রের দিকে দৃষ্টি দেয়, বিভিন্ন জাতি গোত্রের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে। এরপর মদিনায় ফিরে এসে মুসলমান নারীদের বিরুদ্ধে নোংরা এবং অশ্লীল কবিতায় খুবই নোংরা এবং অশ্লীলভাবে মুসলমান নারীদের কথা উল্লেখ করে, এমনকি আহলে বাইতের সম্মানিত নারীদেরকেও নোংরা ও অশ্লীল কবিতার লক্ষ্যে পরিণত করতে দ্বিধা করেনি আর দেশে এসব কবিতা সর্বত্র শুনিয়েছে। অবশেষে সে মহানবী সাল্লাল্লাহু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করে আর কোনো নিমন্ত্রণ ইত্যাদির অজুহাতে তাকে ঘরে ডেকে কয়েকজন যুবক দ্বারা তাকে হত্যা করানোর ষড়যন্ত্র করে। আল্লাহর কৃপায় সময় মতো সংবাদ প্রকাশ পেয়ে যায়, তার এই ষড়যন্ত্র সফল হয়নি। অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছে কাবের অঙ্গীকার ভঙ্গ করা, বিদ্রোহ, যুদ্ধের প্ররোচনা, নৈরাজ্য, অশ্লীল কথাবার্তা আর হত্যার ষড়যন্ত্র করার বিষয়টি প্রমাণিত হয়ে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জাতির মাঝে সংঘটিত এই চুক্তি যা তার মদিনায় আসার পর মদিনাবাসীদের মাঝে হয়েছিল, তিনি মদিনার গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস ছিলেন। তিনি রায় প্রদান করেন কাব বিন আশরাফ তার অপকর্মের কারণে হত্যাযোগ্য। তার কতক সাহাবিকে বলেন যে একে হত্যা করা হোক, কিন্তু যেহেতু তখন কাব সৃষ্ট নৈরাজ্যের কারণে মদিনার পরিবেশ এমন ছিল যে রীতিমতো ঘোষণা দিয়ে তাকে যদি হত্যা করা হতো, মদিনায় এক ভয়াবহ গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিত। জানা নেই তাতে কত মানুষ মারা যেত এবং কাটা পড়ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সম্ভাব্য এবং বৈধ ত্যাগ স্বীকার করে আন্তর্জাতিক রক্তপাতকে বন্ধ করতে চাইতেন, যুদ্ধ করা পছন্দ করতেন না। তিনি এই নির্দেশ দেন যে কাবকে প্রকাশ্যে মানুষের সামনে এনে হত্যা না করে যথোপযুক্ত কোনো সময় বের করে তাকে হত্যা করা হোক, এই দায়িত্ব তিনি ওস গোত্রের নিষ্ঠাবান সাহাবি মুহাম্মদ বিন মাসলামার উপর ন্যস্ত করেন। তাকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে যে রীতি অবলম্বন করতে চান করুন। ওস গোত্রের নেতা সাদ বিন মাজের পরামর্শক্রমে করুন। মুহাম্মদ বিন মাসলামা নিবেদন করেন, হে আল্লাহ রাসূল, নীরবে হত্যা করার জন্য কোনো কথা বলতে হবে, কোনো অজুহাত দেখাতে হবে যার ভিত্তিতে কাউকে তার ঘর থেকে বের করে কোনো নিরাপদ স্থানে তাকে হত্যা করা সম্ভব হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেই অসাধারণ ফলাফল যা গোপনীয় নীরবে শাস্তি প্রদানের পন্থাকে পরিত্যাগ করলে সৃষ্টি হতে পারে তার সামনে রেখে বলেন যে ঠিক আছে। মুহাম্মদ বিন মাসলামা সাদ বিন মাজের পরামর্শক্রমে আবু নায়লার এবং আরও দু তিনজন সাহাবিকে সাথে নেন, কাবের ঘরে পৌঁছেন। কাবকে তার ঘরের ভেতর থেকে ডেকে বলেন যে আমাদের সাহেব অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সাদকা বা আর্থিক কোরবানির কথা বলেন, আমরা অসচ্ছল, তুমি কি মেহরবানি করে কিছু ঋণ দিতে পারো? একথা শুনে কাব যার পরে আনন্দিত হয় এবং বলে, আল্লাহর কসম, শুধু এটি নয়, সেদিন দূরে নয় যখন তোমরা এই ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে ছেড়ে দেবে। মুহাম্মদ বিন মাসলামা উত্তর দেন যে তুমি যাই বলো না কেন, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্য অবলম্বন করছি, এখন আমরা এটি দেখে ছাড়ব যে এই জামাতের পরিণাম কি হয়। তুমি এটি বলো যে ঋণ দেবে কিনা? আব বলে যে হ্যাঁ, আমার কাছে অবশ্য কোনো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বলেন, কি চাও? সেই দুর্ভাগা উত্তর দেয়, তোমাদের নারীদেরকে আমাদের কাছে বন্ধক রাখো। তিনি রাগ দমন করে বলে, এটি কিভাবে হতে পারে তোমার মতো মানুষের কাছে আমরা আমাদের মহিলাদেরকে বন্ধক রাখবো, তোমার কোনো বিশ্বাস নেই? সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের ছেলেদের বন্ধক রাখো আমার কাছে। মুহাম্মদ বিন মাসলামা বলে, এটিও অসম্ভব যে আমাদের ছেলেদের তোমার কাছে বন্ধক রাখো, আমরা সারা আরবের খোঁটা সহ্য করতে পারবো না। অবশ্য তুমি যদি সদয় হও তাহলে আমরা আমাদের অস্ত্র তোমার কাছে বন্ধক রাখছি। কাব প্রস্তুত হয়ে যায়। মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা রাতের বেলা আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসেন। রাত নামতেই মুসলমানদের ছোট্ট দলটি অস্ত্রশস্ত্র নিয়ে তখন যেহেতু প্রকাশ্যে অস্ত্র নিয়ে যাওয়া সম্ভব ছিল তাদের জন্য, তাই তারা অস্ত্রশস্ত্র নিয়ে কাবের ঘরে পৌঁছে তাকে ঘর থেকে ডেকে কথা বলতে বলতে একদিকে নিয়ে আসে। কিছুক্ষণ পর পায়চারিরত অবস্থায় তাকে কাবু করে যে সমস্ত সাহাবিরা পূর্বে সশস্ত্র ছিলেন তার উপর হামলা করে। যাই হোক, কাব মরে ভূপত ধরাশায়ী হওয়ার পর মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সকাশে উপস্থিত হন এবং কাবের ভবলীলা সাঙ্গ হওয়ার সংবাদ তাকে দেন। কাবের নিহত হওয়ার সংবাদ যখন ছড়িয়ে পড়ে শহরে, এক উত্তেজনা ছড়িয়ে যায়, ইহুদিরা খুবই উত্তেজিত হয়ে যায়। দ্বিতীয় দিন সকালে ইহুদিদের একটা প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সকাশে উপস্থিত হয় এবং অভিযোগ করে যে আমাদের সর্দার কাব বিন আশরাফকে এইভাবে হত্যা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে বলেন, তোমরা কি জানো কাব কোন কোন অপরাধ করেছে? এরপর তিনি সংক্ষিপ্ত পরিসরে কাবের চুক্তি ভঙ্গ করা, যুদ্ধে প্ররোচিত করা, নৈরাজ্য, অশ্লীলতা এবং হত্যার ষড়যন্ত্র ইত্যাদি স্মরণ করান। তখন তারা ভয়ে চুপ হয়ে যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমাদের উচিত অন্তত পক্ষে ভবিষ্যতে নিরাপদে এবং সহযোগিতার ভিত্তিতে সামাজিক জীবন করো, শত্রুতা এবং নৈরাজ্যের বীজ বপন করো না। ইহুদিদের সম্মতিক্রমে ভবিষ্যতের জন্য একটা নতুন চুক্তি লেখা হয়। ইহুদিরা মুসলমানদের সাথে শান্তিতে থাকার এবং নৈরাজ্যের রীতি পরিত্যাগের নতুনভাবে অঙ্গীকার করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে কথা বলেননি যে মুসলমানরা হত্যা করেনি বা মুসলমানরা তাকে হত্যা করেনি, বরং তার বিভিন্ন অপরাধ তাদের সামনে তুলে ধরেন আর এর আপাত দৃষ্টিতে যেই ফলাফল প্রকাশ পেতে পারত তা তাদের সামনে তুলে ধরেন। অর্থাৎ এমন কুকৃতির পর তো সে নিহত হওয়া তার নিহত হওয়ার ছিল। আর ইহুদিদেরও স্বীকার করতে হয়েছে যে তিনি সাল্লাল্লাহু সত্য কথা বলছেন, এ কারণেই নতুন চুক্তি করেছে তারা যেন এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে। আর এরপর ভবিষ্যতের জন্য যেন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এটি নয় যে ইহুদিরা প্রতিশোধ নেওয়া আরম্ভ করবে আর মুসলমান তাদেরকে শাস্তি দেবে। যদি তাকে হত্যা করা ইহুদিরা অন্যায় মনে করত যে না এভাবে অন্যায় করা হয়েছে, তাহলে তারা হত্যার বিনিময় চাইত। তারা এই দাবি করেনি, বরং নীরবতা অবলম্বন করেছে। এইসব কথা থেকে স্পষ্ট হয় যে তখনকার বিরাজমান রীতি অনুসারে এই হত্যা বৈধ ছিল। যে নৈরাজ্য সে সৃষ্টি করছিল এটি হত্যার চেয়ে ছিল ভয়াবহ। আর এমন অপরাধীর শাস্তি এটি ছিল আর এমনটি হওয়া উচিত ছিল। আর এটি তখনকার সামাজিক রীতি অনুসারে ছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর সে সময়কার সামাজিক রীতি অনুসারে এই শাস্তি দেওয়া বৈধ ছিল। যদি শাস্তি দেওয়া বৈধ হয়ে থাকে যেভাবে আমরা দেখি আর ইহুদিদের আচরণ থেকেও সেটি স্পষ্ট, তাহলে আপত্তির কোনো সুযোগ নেই। যদি শাস্তি দেওয়া বৈধ না হতো তাহলে ইহুদিরা এই প্রশ্ন উঠাতো যে মকদ্দমা করে বা মামলা করে প্রকাশ্যে কেন শাস্তি দেওয়া হয়নি। এই কথা প্রমাণ করে যে কাব বিন আশরাফের এই হত্যাকাণ্ড বৈধ ছিল, কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে আজকালকার চরমপন্থীরা এমন কথার ভুল ব্যাখ্যা করে, একইভাবে বিভিন্ন সরকারও ভুল ব্যাখ্যা করে থাকে আর মনে করে এইভাবে হত্যা করা বৈধ। প্রথম কথা হলো আজকের যুগে এইভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে না, যাদেরকে হত্যা করা তারা এইভাবে নৈরাজ্য সৃষ্টি করছে না। দ্বিতীয়ত সেখানে কেবল অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে, তার পরিবারকেও নয়, অন্য কাউকেও নয়। কিন্তু আজকে এরা যখন হত্যা করে তারা নিরীহ লোকদের, নিষ্পাপ লোকদের হত্যা করে, মহিলাদের হত্যা করে, শিশুদের হত্যা করছে, অনেককে তারা পঙ্গুত্বের মুখে ঠেলে দিচ্ছে। যাই হোক, আজকের নিয়মকানুন অনুসারে এই জিনিসটি বৈধ নয়, কিন্তু তখন সেই শাস্তি সঠিক এবং আবশ্যক ছিল এবং সরকার সেই শাস্তি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত উবাদ বিন বিশরকে বনু সুলাইম এবং মুজাইনার কাছে সাদকা বা যাকাত সংগ্রহের জন্য পাঠান। তিনি তাদের কাছে দশ দিন অবস্থান করেন। সেখান থেকে ফিরে এসে বনু মুস্তালেকের কাছে সাদকা এবং যাকাত সংগ্রহের জন্য যান। সেখানেও দশ দিন অবস্থান করেন। এরপর মদিনা ফিরে আসেন। হাদিসে এটিও এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবাদ বিন বিশরকে হুনাইনের মালিক গনিমতের উপর কর্মকর্তা নিযুক্ত করেছিলেন, তবুকের যুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তা নিযুক্ত করেন বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তিনি জ্যেষ্ঠ সাহাবিদের মাঝে গণ্য হতেন আশা বর্ণনা করেন। আনসারের তিন ব্যক্তি এমন ছিলেন যাদের উপর অন্য কাউকে শ্রেষ্ঠত্ব দেওয়া সম্ভব ছিল না, তাদের সকলেই বনি আব্দুল আশালের সাথে সম্পর্ক রাখতেন। হযরত সাদ বিন মাজ, এই তিনজন হলেন হযরত সাদ বিন মাজ, হযরত উসাইদ বিন হুজাইল এবং হযরত আব্বাদ বিন বিশর। হযরত আব্বাদ বিন বিশরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে সম্বোধন করে বলেছেন, হে আনসার, তোমরা আমার শিয়ার বা আমার শরীরের সবচেয়ে কাছের কাপড় বা শরীরের সাথে চিমটে থাকে, বাকিরা হলো দেসার যা বাইরে পড়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আস্থা রয়েছে যে তোমাদের পক্ষ থেকে কোনো কষ্টদায়ক কথা আমার কানে আসবে না। হযরত আব্বাস বিন বিশর ইয়ামামার যুদ্ধে 45 বছর বয়সে শাহাদত বরণ করেন। হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, ততক্ষণে তিনি আব্বাদ বিন বিশরের আওয়াজ শুনেন যিনি মসজিদে নামাজ পড়ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেন যে আয়েশা, আয়েশা কি আব্বাদের আওয়াজ? আমি নিবেদন করি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আব্বাদের প্রতি কৃপা করো। অনুরূপভাবে হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাহাবীদের মাঝে দু ব্যক্তি এক অন্ধকার ঘন রাতে মহানবীর কাছ থেকে বের হন। তাদের একজন ছিলেন হযরত আব্বাদ বিন বিশর, আর দ্বিতীয় জন আমি মনে করি হযরত উসাইদ বিন হুজাইর ছিলেন। তাদের সাথে যেন দুটো প্রদীপ ছিল যা তাদের সামনের পথকে আলোকিত করছিল। তাদের উভয়ে যখন পৃথক বা বিচ্ছিন্ন হন, তাদের সবার সাথে এক একটি প্রদীপ ছিল, অন্ধকারে পথ দেখানোর কাজ করছিল প্রদীপ। অবশেষে তারা ঘরে পৌঁছে গৃহবাসীদের সাথে গিয়ে মিলিত হয়। হুদাইবিয়ার সফরেও তারা অন্তর্ভুক্ত ছিলেন। এই সফরের বিশদ বিবরণ তুলে ধরতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-এর অধিক সাহাবি নিয়ে 6 হিজরির জুলকাদার প্রথম দিকের রোববার প্রভাতে মদিনা থেকে যাত্রা করেন। এই সফরে তার শ্রদ্ধেয় স্ত্রী মোহতরমা উম্মে সালমা সাহেবা তার সফর সঙ্গে নিয়েছিলেন মদিনার আমির নোমাইলা বিন আবদুল্লাহকে, আর ইমাম নিযুক্ত করেন আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে নিযুক্ত করেন যিনি ছিলেন অন্ধ। মক্কা থেকে 6 মাইল দূরে জুল হুলাইফা নামক স্থানে তিনি যখন পৌঁছেন, যা মদিনা থেকে 6 মাইল দূরে মক্কার রাস্তায় অবস্থিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাত্রা বিরতির নির্দেশ দেন। জোহরের নামাজের পর কোরবানির উট যার সংখ্যায় 70 ছিল তা চিহ্নিত করার নির্দেশ দেন। সাহাবিদের বলেন যে হাজিদের নির্দিষ্ট পোশাক অর্থাৎ এহরাম যেন তারা পরনে, তিনি নিজেও এহরাম বাঁধেন। আর কুরাইশের খবরাখবর নেওয়ার জন্য যে তারা কোনো দুষ্কৃতির অভিপ্রায় রাখে না, তো বসের বিন সুফিয়ান নামের খোজা গোত্রের এক ব্যক্তিকে পাঠান যারা মক্কার কাছে বসবাস করত। এরপর ধীরে ধীরে মক্কার দিকে অগ্রসর হন। এরপর অতিরিক্ত সাবধানতা স্বরূপ মুসলমানদের বিশাল দলটির সামনে থাকার জন্য আব্বাদ বিন বিশরের নেতৃত্বে 20 অশ্বারোহীর এক বাহিনী গঠন করেন। কয়েকদিন সফরান্তে যখন ওসফান নামক জায়গার কাছে পৌঁছেন যা মক্কা থেকে প্রায় 2 দিনের দূরত্বে অবস্থিত, তার সংবাদ সংগ্রাহক ফিরে এসে তাকে অবহিত করেন যে মক্কার কুরাইশ খুবই উত্তেজিত এবং ক্ষিপ্ত এবং আপনাকে বাধা দেওয়ার দৃঢ় সংকল্প করে রেখেছে, এমনকি তাদের নিজেদের রাগ ক্রোধ এবং পাশবিকতা প্রকাশের জন্য চিতার খাল পরে রেখেছে। যুদ্ধের দৃঢ় সংকল্প নিয়ে মুসলমান চন্দ্রকে সর্বমূল্যে বাধা দেওয়ার সংকল্প রাখে। আর এটি জানা যায় যে কুরাইশ তাদের কয়েকজন দুঃসাহসী অশ্বারোহীর সমন্বয় একটি দল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যিনি তখনও মুসলমান হননি, অগ্রে পাঠায়। আর এই অশ্বারোহী বাহিনী এখন মুসলমান বাহিনীর অদূরেই রয়েছে। আর এই অশ্বারোহী বাহিনীতে ইকরামা বিন আবু জাহেল ও অন্তর্ভুক্ত আছে। এই সংবাদ তাকে দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনেন, বিশৃঙ্খলা এবং নৈরাজ্য এড়ানোর উদ্দেশ্যে সাহাবীদের নির্দেশ দেন যে মক্কার পরিচিত রাস্তা বাদ দিয়ে ডান দিক হয়ে অগ্রসর হন। মুসলমান এক কঠিন ও বন্ধুর রাস্তা অবলম্বন করে সমুদ্র তীরবর্তী রাস্তা নিয়ে অগ্রসর হতে থাকে। পরবর্তী পুরোটাই সুলহ হুদায়বিয়ার ঘটনা। আবাদ বিন বিশর সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যা সেই দলের অশ্বারোহী সৈন্য হিসাবে তথ্য সংগ্রহের জন্য পাঠান। খুবই নির্ভরযোগ্য বিশ্বস্ত সাহাবী ছিলেন। মহানবী সাল্লাম অনেক বেশি আস্থা রাখতেন। তাতে হযরত আবাদ বিন বিশর হুদায়বিয়ার সময় সংঘটিত বায়াত, যা বায়াত রেজওয়ান হিসেবে পরিচিত, সেই বায়াতে অন্তর্ভুক্ত সাহাবীদের একজন ছিলেন। জাতুর রেকা সংক্রান্ত একটি ঘটনা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে এক জায়গায় অবস্থান করেন। তখন প্রবল বাতাস বইছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উপত্যকায় অবস্থান করেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, কে আছে যে আজ রাতে আমাদের জন্য পাহারাদের দায়িত্ব পালন করবে? তখন হযরত আবাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আম্মার বিন ইয়াসির দণ্ডায়মান হন এবং বলেন যে আজকে আমরা পাহারা দেবো, হে আল্লাহর রাসূল। এরপর তাদের উভয়ই উপত্যকার এক চূড়ায় বসে যান। এরপর হযরত আবাদ বিন বিশর হযরত আম্মার বিন ইয়াসিরকে বলেন যে রাতের প্রথম ভাগে আমি পাহারা দেবো, তুমি যাও, রাতের শেষ অংশে তুমি পাহারা দেবো যেন আমি ঘুমোতে পারি। তিনি বলেন যে এখন গিয়ে তুমি শুয়ে পড়ো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে যান। হযরত আব্বাদ বিন বিশর দাঁড়িয়ে নামাজ পড়া আরম্ভ করেন। অপরদিকে নাজদ অঞ্চলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘনের কারণে তাদের মহিলাদের বন্দী করেন। তাদের মাঝে এক মহিলার স্বামী তখন সাথে ছিল না, সাথে থাকলে সে মহিলার সাথেই থাকতো। কিন্তু যাই হোক, সে ব্যক্তি যখন ফিরে আসে সে জানতে পারে যে তার স্ত্রীকে মুসলমানরা বন্দী করে রেখেছে। সে তখনই কসম খায় যে আমি ততক্ষণ শান্তিতে বসবো না যতক্ষণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো ক্ষতি না করব বা তার সাথীদের হত্যা না করব। সেই সংকল্প বাস্তবায়নের জন্য যখন সেই উপত্যকার কাছে আসে যেখানে মহানবী অবস্থান করছিলেন, উপত্যকার গিরিপথে যখন হযরত আবাদ বিন বিশরের ছায়া দেখে সে বলে এটি শত্রুর নিরাপত্তা রক্ষী। সে ধনুকে তীর সাজিয়ে তীর নিক্ষেপ করে যা হযরত আব্বাস বিন বিশরের শরীরে ঢুকে যায়। হযরত আব্বাস বিন বিশর তখন নামাজেরত ছিলেন। তিনি তীর টেনে বের করে ফেলে দেন এবং নামাজ অব্যাহত রাখেন। সে ব্যক্তি দ্বিতীয়বার তীর নিক্ষেপ করে সেই তীরও তার শরীরে ঢুকে যায়। তিনি তাও বের করে ছুঁড়ে ফেলে দেন। এরপর তৃতীয় তীর যখন ছুঁড়ে তখন হযরত আব্বাদ বিন বিশরের যথেষ্ট রক্তপাত ঘটে। তিনি নামাজ শেষ করে হযরত আম্মার বিন ইয়াসিরকে জাগান। হযরত আম্মার বিন ইয়াসির যখন আব্বাদ বিন বিশরকে আহত অবস্থায় দেখেন, তুমি আমাকে পূর্বে কেন জাগাওনি? তিনি বলেন, আমি নামাজে সূরা কাহফ তেলাওয়াত করছিলাম, আমার মন নামাজ ছাড়তে চায়নি। এই ছিল তাদের ইবাদতের চিত্র। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি হযরত আব্বাদ বিন বিশরকে বলতে শুনেছি, হে আবু সাঈদ, আমি রাতে স্বপ্নে দেখেছি যে আকাশ আমার জন্য খুলে দেয়া হয়েছে, এরপর ঢেকে দেয়া হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ আমি শাহাদত বরণ করব। আমি বললাম, খোদার কসম, তুমি মঙ্গল দেখেছ। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, ইয়ামামার যুদ্ধে আমি দেখেছি হযরত আব্বাদ বিন বিশর আনসারকে ডাকছিলেন যে তোমরা তরবারের খাপ ভেঙে ফেলো, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। তারা আনসারের ভিতর থেকে 400 ব্যক্তি পৃথক করে, যাদের মাঝে অন্য কেউ ছিল না, তাদের সামনে ছিলেন হযরত আব্বাদ বিন বিশর, হযরত আবু দুজানা এবং হযরত বারা বিন মালিক। তারা বাবুল হাদিকা পর্যন্ত পৌঁছেন এবং ভয়াবহ যুদ্ধ করেন। হযরত আব্বাদ বিন বিশর সেখানে শাহাদত বরণ করেন। আমি তার চেহারায় তরবারির এত বেশি আঘাত দেখেছি যে শুধু দেহ দেখেই চেনা সম্ভব ছিল যে ইনি কে। এরপর রয়েছেন হযরত সওয়াদ রাদিয়াল্লাহু আনহু, সওয়াদ বিন উজিয়া, তিনিও একজন আনসারী ছিলেন। তার সম্পর্কে উল্লেখ রয়েছে, হযরত সওয়াদ বিন উজিয়ার সম্পর্ক বনু আদি গোত্রের সাথে বদর, ওহদ পরীক্ষা এবং এরপরে যুদ্ধগুলোতেও যোগদান করেন। বদরের যুদ্ধে খালেদ বিন হিশাম মখজুমিকে বন্দী করেন। একটি রওয়ায়েতে বা হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাইবারের যাকাত সংগ্রহকারী নিযুক্ত করেন। তিনি সেখান থেকে উন্নতমানের খেজুর নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সা সাধারণ খেজুরের বিনিময়ে এক সা খেজুর ক্রয় করেন, রাসূলুল্লাহ সাল্লাম পছন্দ করেন। খেজুরের যে মূল্য ছিল তখন অন্য প্রকারের খেজুরের বিনিময়ে তিনি খাইবারের এই খেজুর ক্রয় করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বদরের ঘটনাবলী লিখতে গিয়ে লেখেন যে হযরত সওয়াদের সৌভাগ্য এবং রাসূল করিম ইসলামের ভালোবাসা সংক্রান্ত একটি ঘটনা পাওয়া যায়। দোসরা হিজরি রমজানের ১৭ তারিখ দিন ছিল জুমা, খ্রিস্টাব্দের হিসাবে ৬২৩ হিজরির ১৪ মার্চ প্রভাতে সর্বপ্রথম নামাজ পড়া হয়। এরপরে খোদার পূজারীরা খোলা ময়দানে আল্লাহর দরবারে সেজদাবনত হন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ সম্পর্কে একটি খুতবা দেন। সূর্য উদিত হলে তিনি তীরের ইঙ্গিতে মুসলমানদের সারি সোজা করেন। সওয়াদ নামের এক সাহাবি লাইনের কিছু বাইরে দাঁড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তীরের ইশারায় পিছিয়ে যেতে বলেন, কিন্তু দৈবক্রমে তার তীরের বাট তার বুকে লাগে। তিনি বীরত্ব প্রকাশ করতে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সত্য এবং ইনসাফ সহ প্রেরণ করেছেন। অদ্ভুত ঘটনা এটি। সেই সাহাবি লাইনের বাইরে ছিলেন, রাসূলুল্লাহ তীর দ্বারা সারি সোজা করছিলেন, তীরের বাট তার বক্ষে লাগে। বড় বীরত্বের সাথে বলেন, খোদা তাআলা আপনাকে সত্য এবং ইনসাফের সাথে পাঠিয়েছেন, কিন্তু আমাকে অন্যায়ভাবে তীর মেরেছেন, আল্লাহর কসম আমি তো এর প্রতিশোধ নেব। তখন সাহাবিরা হতভম্ব দুশ্চিন্তাগ্রস্ত যে সওয়াদের কি হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম স্নেহের সাথে বলেন যে সওয়াদ, ঠিক আছে, তুমি আমাকে তীর মারো। তিনি তার বক্ষ থেকে কাপড় সরান। সওয়াদ ভালোবাসার আতিশয্যের সামনে এগিয়ে এসে তার বক্ষে চুমু খান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, হে সওয়াদ, একই কৌশল তোমার মাথায় এলো। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে নিবেদন করেন যে, হে আল্লাহর রাসূল, শত্রুর সামনে দণ্ডায়মান, জানি না এখান থেকে আমরা জীবিত ফিরে যেতে পারবো কিনা। আমি চাইলাম শাহাদতের পূর্বে আপনার পবিত্র দেহের সাথে নিজের দেহ স্পর্শ করব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কল্যাণের জন্য দোয়া করেন। এসব সাহাবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসার বা ভালোবাসা প্রকাশের রীতি বড় অদ্ভুত ছিল। একটি হলো ওকাশা সংক্রান্ত ঘটনা, বৃদ্ধ বয়সের ঘটনাটি অনেক পরের কথা, এটি প্রথম দিকের কথা। ইতিহাস, ইসলামের ইতিহাসে সবসময় তারা এই চেষ্টায় থাকতেন যে আমরা সুযোগ পেলে কেবল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশই করব না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে হাসিল করতে পারি, নৈকট্য থেকে আমরা আশিস এবং কল্যাণ মণ্ডিত হব। আল্লাহ তাআলা এই উজ্জ্বল নক্ষত্রগুলোর পদমর্যাদা উত্তরোত্তর উন্নীত করুন, আর আমাদেরকে রাসূল প্রেমের প্রকৃত অর্থ এবং মর্ম বোঝার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদনস্তিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.